তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন, আম্মা বাদু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার ট্রান্সমিশন রহমতপূর্ণ প্রভাত নিয়ে উপস্থিত হয়েছি। যারাই সঙ্গ দিচ্ছেন সকলকে জানাই স্বাগত। আসুন আমরা শুরুতে একটি দুরুদে পাকের ফজিলত জানি। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের মজলিসসমূহকে, বৈঠকসমূহকে আমার উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা সজ্জিত করে নাও, কেননা তোমাদের দরুদ তোমাদের জন্য কাল কিয়ামতের দিন নূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাতে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সাথে বিজ্ঞ মোবাল্লিগিন উপস্থিত থাকেন। আজকের আমাদের সাথে রয়েছেন আমাদের মাইনউদ্দিন ভাই, আর রয়েছেন আমাদের খুবই প্রিয় মুখ মাদানী চ্যানেল বাংলার, মনে হয় নাম না বললে, চেহারা দেখিয়ে দিলে নাম বুঝে যাবে, আমাদের আরমান ভাই। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা নাতখা হিসাবে আছেন আমাদের, কারণ মানে পিকচার দেখালেই বুঝে যাবে আমাদের আহমদ রেজা ভাই। ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব। আসুন শুরুতেই আমরা হামদে বারি তাআলা শ্রবণ করে নেই, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা টপিকও জানবো আর টপিক নিয়ে আলোচনাও শ্রবণ করব। কিন্তু বলে রাখি, আজকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জীবনঘনিষ্ঠ টপিক রয়েছে যার আলোচনা আমাদের জন্য খুবই জরুরি, আর শিখা জানা বোঝা উপলব্ধি করা আমাদের জন্য অত্যন্ত জরুরি রয়েছে। জি, হামদে বারি তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলাম ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হামদ ও নাতের পূর্বে ভালোভাবে নিয়ত করে নিই, কেননা হাদিস শরীফে রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ তাবারক তাআলা মাহবুব করিম রউফ রহিম আলী সালাত ও তসলিমের সন্তুষ্টি অর্জন ও অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে হামদ ও নাত পরিবেশন করতে চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার মাহবুব আলী সালাত ও সালামের রেজামন্দি এবং অসংখ্য নেকি অর্জনের উদ্দেশ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলী আলী ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা বৃদ্ধির উদ্দেশ্যে মহব্বত সহকারে মনোযোগ সহকারে ইনশাআল্লাহ আজাওয়াজাল শ্রবণ করতে চেষ্টা করব।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালামু আলাইকা ইয়া حبیب اللہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ তুমি স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ দগর রহমতের দৃষ্টি ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ বাদশা মওলা বাদশা আল্লাহ বাদশা মওলা বাদশা আল্লাহ বাদশা سبحان اللہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ سبحان اللہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ اللہ بادشاہ مولا بادشاہ مولا بادشاہ ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ দগর রহমতের দৃষ্টি দগর রহমতের দৃষ্টি ইয়া আল্লাহ হো ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ মোরা অপরাধী সরদার তুমি মোরা পাপী আর গফফার তুমি গফফার তুমি মোরা পাপী আর গফফার তুমি গুনাহগার প্রতি তোমার গুনাহগার প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ রহিম ও রহমান তুমি মওলা রহিম ও রহমান তুমি মওলা 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 তুমি স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ গো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তুমি স্রষ্টা আমরা সৃষ্টি ইয়া আল্লাহ গো ইয়া আল্লাহ দগো রহমত তেরি দৃষ্টি দগো রহমত তেরি দৃষ্টি ইয়া আল্লাহ গো ইয়া আল্লাহ আল্লাহ বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ মওলা বাদশাহ আল্লাহ বাদশাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ পাক এর দয়ায় আমরা শান ও মান গাওয়ার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। আজকের যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমরা দুনিয়ার মধ্যে কম্পিউটার বলেন, যে কোনো ব্যবসা বলেন, যা কিছু বলেন, সব কিছুই আমরা জেনে বুঝে শিখে ইত্যাদি ইত্যাদি এগুলো আমরা করে থাকি, কিন্তু ইবাদতের ক্ষেত্রে একটু ভিন্নতা দেখা যায়। ইবাদত আমরা করি তো করি, কিন্তু এর মধ্যে শেখার কোনো কিছু নেই অথবা জানার কোনো কিছু নেই। বাস ইবাদত করতে হবে, করলে করলাম, না করলে নাই। তো আজকের আমাদের বিষয় নিয়েছি যে ইবাদত শিখে করুন। আপনি যে ইবাদত করছেন, এই ইবাদত আদৌ আপনি শিখেছেন কি না? যদি আপনি ইবাদত না শিখে থাকেন, আর আমাদের সমাজে প্রায় একটা কথা শোনা যায়, আরমান ভাই রয়েছেন, আমি তার দৃষ্টি আমি আকর্ষণ করব, যে প্রায় শোনা যায় যে আরে আল্লাহ পাক তো দেখছেন আমি পারছি না, অথবা যেমনি করে নিলেই হয়ে গেল, এরকম কিছু একটা আমাদের সমাজের মধ্যে বলতে শোনা যায়। বিশেষ করে বৃদ্ধ বাবাজি যারা রয়েছে, বয়স হয়ে গিয়েছে, তারা শেখার প্রতি আগ্রহ তাদের খুব একটা কম। আর আমি বলে রাখি, যেহেতু রমজান সামনে আমাদের মাঝে, আর রমজান মাস যেভাবে করে মানুষের মাঝে ইবাদতের একটা চাহাত, ইবাদতের একটা মানসিকতা তৈরি হয়, মসজিদ ভরে যায়, তো আমরাও কেন না দাওয়াত দিতে মেহরুম থেকে যাব এনাদেরকে, যে ইবাদতের মাত্রা যেহেতু আমরা বাড়িয়ে দিচ্ছি, তো ইবাদতটা আমরা শিখেই করি, কি বলবেন আপনি?
আপনি শুরুতেই যে কথা বলেছেন, আমি কিছু এ বিষয়ে অ্যাড করতে চেষ্টা করব। মানুষ যখন একটা কার বা মোটর সাইকেল ক্রয় করে,
জি,
তো তার পূর্বে তাকে টেস্ট দিতে হয়, তাকে লাইসেন্স নেওয়ার আগে, ড্রাইভিং লাইসেন্স যখন নিতে চায়, তো তাকে টেস্ট দিতে হয় অফিসে গিয়ে কি সে ভালোভাবে চালাতে পারে কি না। সে যখন ভালোভাবে ড্রাইভ করতে পারে তখন তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। ঠিক আছে, নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে কি, দর্জি যে কাপড় সেলাই করে তো সে কোনো মাস্টার থেকে আগে শিখে,
শিখে আগে,
শেখার পরে সে কাপড় কাটে এবং কাপড় সেলাই করে। ঠিক সেরূপভাবে মানুষ যখন কোথাও জব করতে যায়, কোনো অফিসারের সাথে সাক্ষাৎ করতে চায় বা তার পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, তো সে আগে থেকে প্রস্তুতি নিয়ে নেয়। জানি না বস কি জিজ্ঞেস করবে, তো আগে থেকে সে শিখে নেয় এবং কীভাবে বসের সাথে, অফিসারের সাথে কথা বলতে হবে সে ভঙ্গিমাগুলো সে শিখে নেয়,
শিখে নেয়।
তো দুনিয়াবী ক্ষেত্রে চাকরি হোক, এডুকেশন লেভেল হোক, তারপরে কোনো ফার্মে চাকরি বা কোনো বিষয়ে সে মিস্ত্রির শিক্ষা যদি সে নিতে চায়, তাহলে সে কোনো না কোনো স্থানে যায়, সে শিখে বুঝে প্র্যাকটিস করে, তারপরে সে ফিল্ডে সে নামে। এটা সবাই আমরা জানি। এখন অনেকে ব্যবসায় রয়েছে, তো আগে সে অন্য দোকানে চাকরি করে, অন্য ব্যবসায়ের সাথে সে উঠা বসা করে, তারপরে সে নিজের টাকা ইনভেস্ট করে কি না, আমি শিখে গিয়েছি এখন আমি টাকা যদি ইনভেস্ট করি তাহলে আমি ব্যবসাটা ভালো পারবো। তো ঠিক সেইভাবে সাঁতার কেউ যদি শিখতে চায় তো আগে সে যে সাঁতার ভালো জানে তার কাছে যায়, তার কাছে গিয়ে সে সাঁতার শিখে। তো লঞ্চ কেউ যদি চালাতে চায় তো আগে ক্যাপ্টেন আছে, তার সাথে বসে, তার কাছ থেকে শিখে, এরপরে সে লঞ্চে যে স্টিমার আছে তখন সে চলায়। তো মোট কথা বলার উদ্দেশ্য হচ্ছে কি, দুনিয়াবী ক্ষেত্রে প্রত্যেকটি স্টেজ রয়েছে, প্রত্যেকটি বিষয়ে বিভাগগুলো রয়েছে, আমরা সেখানে যাই, সেখানে শিক্ষা নিই, এডুকেশন অর্জন করার চেষ্টা করি আমরা। দুনিয়ার ক্ষেত্রে এত কিছু, আর ইলিম শিক্ষার ক্ষেত্রে, ইবাদত করার ক্ষেত্রে
কোনো কিছু নেই,
কোনো কিছু নেই,
কোনো আয়োজন নেই, কোনো শিক্ষা নেই, কোনো টাইম দিয়ে আমি শিখবো কারো কাছে তাও আমি যাব না।
এখন দেখেন না, আলফিসানি ভাই কেউ যদি অন্য দেশে যেতে চায়, বিদেশে যেতে চায়, তো অ্যাট ফার্স্ট সে কি করে, ল্যাঙ্গুয়েজ সেখানকার শিখে, এক বছর দুই বছর ল্যাঙ্গুয়েজ শিখে, তারপরে সে দেশে যায়, তারপরে ভিসা অ্যাপ্লাই করে সে। কিন্তু ইবাদতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, ইলিম অর্জন করার ক্ষেত্রে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল করার ক্ষেত্রে কি শিখার প্রয়োজন নেই? নিশ্চয়ই শিখার প্রয়োজন রয়েছে। যদি আমরা না শিখি তাহলে আমল কিভাবে করব এবং আমল আমাদের কিভাবে পরিশুদ্ধ হবে? একটি রেওয়ায়ত আপনাকে শোনাতে চাচ্ছি, হযরতে সাইয়েদুনা ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা, যিনি বুখারী শরীফ লিখেছেন, অনেক বড় তিনি ইমাম রয়েছেন, তিনি বলেন কি, হযরতে সাইয়েদুনা হুযায়ফা বিন ইয়ামান রাহমাতুল্লাহি তাআলা এমন এক ব্যক্তিকে দেখলেন যে নামাজ পড়ছিল, আর নামাজে রুকু এবং সিজদা সঠিকভাবে আদায় করছিল না। যখন সে নামাজ শেষ করলো তখন হযরতে সাইয়েদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তুমি কত বছর ধরে নামাজ আদায় করছো? সে বলল, আমি 40 বছর ধরে নামাজ আদায় করছি।
আচ্ছা,
তখন হযরতে সাইয়েদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন কি, তুমি যে 40 বছর ধরে নামাজ আদায় করছো তোমার নামাজেই হয়নি, আর যদি এই নামাজরত অবস্থায় তোমার মৃত্যু হয়ে যায় তাহলে দীনে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমার মত হবে না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো কেন সে রুকু এবং সিজদা যথাযথভাবে সে
আদায় করছিল না?
তো তার মানে সে শিখেনি ভালো মতো করে। সে যদি শিখতো তাহলে 40 বছরের নামাজটা তার বিনষ্ট হতো না। আমরা শুধু বলে দিব যে আমি শিখি নেই, কি করব জানি না। তো দুনিয়াবী ক্ষেত্রে ব্যবসা ঠিকই আপনি জেনেছেন, কিভাবে চাষাবাদ করতে হবে, কোন মৌসুমে কোন ফল, কোন জিনিসটা আবাদ করতে হবে আপনি ঠিকই জানেন, আপনি কোন মৌসুমে কোন কাপড় পরতে হবে আপনি ঠিকই জানেন, কিন্তু আমল কিভাবে করতে হবে, কিভাবে শিখতে হবে, কার কাছে যেতে হবে, এটা আপনি বুঝলেন না, আপনি শিক্ষা অর্জন করলেন না। তা এভাবে বললে কিন্তু হবে না। দেখুন, আমরা মুসলমান ইবনে মুসলমান, আমরা মুসলমানের ছেলে, মুসলমান আমরা,
আল্লাহ এবং তার রাসূলের প্রতি আমাদের ঈমান রয়েছে, আমরা ইন্তেকাল করব, আমাদেরকে কাফন দেওয়া হবে, আমাদেরকে কবরে নামানো হবে, কবরের মধ্যে প্রশ্ন করা হবে, হাশরের ময়দানে উঠতে হবে, মিজানের পাল্লায় আমল ওজন করা হবে, পুল সিরাত পার হতে হবে, আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে, তারপরে আমরা মুসলমান, বিয়ে শাদি আমাদের ইসলামিক অনুযায়ী হয়, তারপরে আমরা ব্যবসা করি। তো কি ইসলাম অনুযায়ী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী কি আমরা ব্যবসা করছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে ব্যবসা করতে নির্দেশ দিয়েছেন আমরা কি শিখেছি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আত্মীয় স্বজন প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। তো আমরা কি ঠিক সেরূপভাবে কি আমরা ব্যবহার করছি? মা বাবার কি আমরা হক আদায় করছি? এরপরে আপনি ওযু নিয়ে নেন। ওযু, এই যে ওযু করা, আমরা ওযু করছি, আমার ওযু কি ঠিক হচ্ছে? আমি কি নিজের ওযু কাউকে দেখিয়েছি, দেখো তো আমার ওযু ঠিক হয়েছে কি না? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো আর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছ থেকে ওযু শিখতে চাই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দিলেন আর বললেন, ঠিক আমি যেভাবে ওযু করেছি ঠিক এইভাবে ওযু করবে। কেননা প্রত্যেকটি অঙ্গ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার ধৌত করেছিলেন, তিনবার কুলি করেছিলেন, নাকে তিনবার পানি দিয়েছিলেন, তিনবার হাত ধুয়েছিলেন, তিনবার মুখ ধুয়েছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, তোমরা ঠিক এইভাবে ওযু করবে, যদি এর মধ্যে কম বা বেশি করো তাহলে তোমরা সীমা লগ্ন করলে, এভাবে তোমরা করবে না। তো দেখুন আমরা মুসলমান আছি, বিয়ে শাদি কীভাবে করতে হবে, ইসলাম বিয়ে শাদি করার জন্য কীভাবে নির্দেশ দিয়েছে আমরা শিখেছি, শিখি নাই? মেয়ের বিয়ে তো দিচ্ছি, ছেলের বিয়ে তো দিচ্ছি।
এখানে একটা জিনিস আমি প্লাস করে দিই আরমান ভাই, হয়তো দর্শক শ্রোতারা বিষয় দেখে অথবা শুনে এটাই উপলব্ধি করবে, ইবাদত বলতে হয়তো নামাজ রোজা হজ এগুলোই বলতে আমরা ইবাদত মনে করি।
জি,
তো এটা নিয়েই মনে হয় এটাই শিখতে হবে। এগুলো তো আমি জানি, এগুলো তো আমি শিখে ফেলেছি, কিন্তু মূলত আমাদের যে বিষয়ে টার্গেট, এটা পুরা জিন্দগি নিয়েই বিষয়টা টার্গেট, যে আমি মুসলমান আর মুসলমানের প্রত্যেকটি কাজ ইবাদতের মধ্যেই হওয়া উচিত, আল্লাহ রাসূলের সন্তুষ্টিমূলক কাজ হওয়া উচিত। তো আপনি দৈনন্দিন যে কাজগুলো করছেন অথবা আমরা করছি, এই কাজগুলো কিন্তু ইবাদতের মধ্যে সামিল করা যায়। যদি আমি ওই ইবাদত শিখে করতাম তাহলে বুঝতাম যে এই কাজটি আমি ইবাদতের মধ্যে সামিল কীভাবে করব। এখন বিয়ের কথা আরমান ভাই বলে ফেলেছেন, টপিক তো অনেক বড় টপিক। এখন আপনি বিয়ে করবেন আর বিয়েতে ডিজি পার্টি করবেন, গায়ে হলুদের নামে মহিলা পুরুষ একত্রিত হবেন, বেপর্দা হবেন, তো সেখানে কিভাবে আপনি আশা করতে পারেন যে এটি ইবাদত হবে? আপনি শিখেননি বিদায় তো এই আপনি নাজায়েজ কাজগুলো করছেন। যদি আপনি এই ইবাদত, বিয়েটা হচ্ছে আম্বিয়া কেরামের সুন্নতে মোবারকা, ঠিক না? ইবাদত একটা, বিয়ে করাটাও একটা ইবাদত।
বিয়ের ব্যাপারে আমরা মনে করি বিয়েটা শুধু একটা এনজয় হয়ে গেল, পার্টি হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, না। বিয়ের ব্যাপার এসেছে বাপু কি, বিয়ে করলে রহমত অবতীর্ণ হয়,
সুবহানাল্লাহ,
বিয়ে
রিজিক প্রশস্ত হয়ে যায়,
বিয়ে করলে হ্যাঁ রিজিক প্রশস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে রাজি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি
এবং দ্বীনের অর্ধেক বলা হয়েছে,
জি, আর ইমানের এটা অর্ধেক বলা হয়েছে। তো আমি যখন এই রেওয়াজ পড়লাম তো আমরা মনে করতাম কি আগে কি বিয়ে মনে একটা এনজয় করা, ঠিক আছে বিয়ে হয়ে গেল, মেয়ের বিয়ে দিয়ে দিলাম, কিন্তু না, রহমত পাওয়া যায়, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেয় এবং আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। তো যে কথা আপনি বলছিলেন বাপু কি, দেখুন বিয়ে, বিয়ে করলে আমরা যে বিয়ে ছেলের দিই বা মেয়ের দিই, তো বিয়ের আহকাম কি আছে? কোরআন
আমরা কি জেনেছি,
কি বলেছে আমরা কি জেনেছি, আমরা কি কোনো মুফতি সাহেব থেকে, কোনো আলিম সাহেব থেকে জেনেছি কি, আমরা কি গিয়ে বলেছি হুজুর আমার মেয়ের বিয়ে আছে, বলুন তো ইসলাম কিভাবে নির্দেশ দিয়েছে বিয়ে করার বা মেয়ের বিয়ে দেওয়ার, আমরা শিখিনি আমরা?
জি,
ঠিক সেরূপভাবে এখানে ব্যবসার ক্ষেত্রে চলে আসলো, আমরা তো মনে করি বাস মাল অর্জন করো, সেটা যে পথ থেকে আসুক না কেন। অথচ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, যে ব্যক্তি সঠিকভাবে কোরআন ও হাদিস অনুযায়ী ব্যবসা করবে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমার সাথে জান্নাতে যাবে। তো ব্যবসা যে আমরা করছি, তো আমাকে ব্যবসার নিয়ম কানুনটাও আমাকে শিখতে হবে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে ব্যবসার মাঠে ফিল্ডে যেতে দিতেন না, যারা ব্যবসার আহকাম জানতো না তাদেরকে যেতে দিতেন না, না তুমি যেতে পারবে না। কেন? কি তুমি ব্যবসার আহকামে জানো না, ব্যবসার নিয়মে জানো না, ব্যবসা কিভাবে করতে হবে সেটা তুমি জানো না, হালাল হারামের তুমি পার্থক্য বুঝো না, এই জন্য তিনি যেতে দিতেন না।
আশ্চর্যের বিষয় হচ্ছে এখন ব্যবসা কেউ যদি শুরু করতে চায় তাহলে এর মধ্যে দুই নম্বরই কি আছে, দুই নম্বরই পন্থায় কিভাবে অর্জন করা যায়, অর্থাৎ কেউ স্বর্ণ ব্যবসায়ী তো স্বর্ণতে কত পার্সেন্ট খাদ দিলে অথবা আমি এর চেয়ে বেশি বাড়িয়ে খাদ দিতে কীভাবে পারবো, বানাতে পারবো 22 ক্যারেটের জায়গায় আমি 21 ক্যারেট অথবা যেটাই হোক কম দিয়ে আমি কিভাবে কাস্টমারকে বুঝাবো, এই এই ট্রেনিংগুলো এই টেকনিকগুলো আগে শিখে যে আমি কাস্টমার ম্যানেজ কীভাবে করবো। আমার মালটা দুই নম্বর আছে, আমি যে জিনিসটা বিক্রি করবো জিনিসটা আদৌ সঠিক নয়, কাপড়টা দিয়ে কালার উঠবে স্বাভাবিক, রং যেহেতু আসছে কালার উঠবেই, কিন্তু আমি কিভাবে কোন টেকনিকে কথা বললে কাস্টমারকে বললে সে নিবে, মিথ্যা হোক আর যেটাই হোক কিন্তু আমাকে বলতেই হবে কেননা আমাকে ব্যবসা করতে হবে, এগুলো আগে শিখে এই টেকনিকগুলো। যাই হোক, আমরা সময় সময় আরও অনেক চমক রয়েছে আরমান ভাই থেকে আমরা শুনবো, আর দর্শকদের কলও আমরা শ্রবণ করবো, কালামও শ্রবণ করবো ইনশাল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ আব্দুল কাদের লক্ষ্মীপুর জেলা থেকে বলছি, আমি একটি নাথ শরীফ শুনতে চাই। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ,
জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ আশা তো আমরা রাখবই কিন্তু কালামও শ্রবণ করব ইনশাআল্লাহ। নেক্সট।
আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, হাগরাছড়ি। আমি প্রায় সময় আপনাদের অনুষ্ঠানটা দেখি, খুব ভালো লাগে।
দেখতে থাকুন, নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট।
কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম রবিউল হাসান। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতে রাসূলটা শুনতে যাচ্ছিলাম।
আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ আযা ওয়া জাল সাল্লু আলা আল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। কালাম
তব তরে শ্রী জল ও গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী, তব তরে শ্রী জল ও গো প্রিয় নবী, চন্দ্র সূর্য ভুবন ও গো প্রিয় নবী, তব প্রেমে যে খুশি কর তুমি মোরে গোলাম বলে, খুশি কর তুমি মোরে গোলাম বলে, খুশি কর তুমি মোরে গোলাম বলে, খুশি কর মন ও গো প্রিয় নবী,
আমাদের আজকের ইবাদত শিখে করুন। মাইনুদ্দিন ভাই আজকের টপিক তো জেনে গিয়েছেন।
যে আলোচনা হচ্ছিল মাশাআল্লাহ মদিনা মদিনা, আসলে এখান থেকে আমাদের জন্য এবং মাদানী চ্যানেল দর্শক স্তর জন্য অসংখ্য শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে। দেখেন ইবাদত আমি কার জন্য করব, কিসের জন্য করব সেটাও আমার জানা দরকার। ইবাদতের একটি অন্যতম শর্ত হচ্ছে আমি যে কাজটা করছি, অর্থাৎ মুসলমানের প্রত্যেকটি কাজই যদি আপনি শুরুতেই বলেছেন যে ইবাদত হয়ে যাবে, যদি ওটা আমার ইবাদত আমি জেনে করি বা নিয়ত করে নিই, তার ইবাদতের ক্ষেত্রে নিয়তটা অনেক গুরুত্বপূর্ণ যে আমি কিসের জন্য করছি, কোন কাজটা করছি। পাশাপাশি যেমন ইবাদত করতে হচ্ছে শরীর মন এবং হালাল উপার্জনের মাধ্যমে। এখন আমরা আপনি যেটা অনেক বলেছিলেন আলোচনার মধ্যে যে আমরা মানুষকে কীভাবে ঠকাতে চেষ্টা করি, কীভাবে আমি দুই নম্বরই করে অর্থ উপার্জন করতে পারি, আমরা অনেক সময় বলে ফেলি যে একটু চালাক হলে না হলে ব্যবসা করা যায় না, চালাক হয়ে, কিন্তু এই চালাকটা হয়ে যায় কি মানুষের একটা ধোকাবাজি, ধোকা দিয়ে ফেলি মানুষকে। তো আমি যে ব্যবসাটা করছি, আমার ভাই বলেছেন যে এই ব্যবসাও ইবাদত হবে যদি হালাল পন্থায় করে থাকি। আমি আজকে আমরা মানুষকে ধোকা দেওয়ার নিয়তে বলে থাকি যে একটু চালাক হতে হবে, আমাকে দুই নাম্বারই না করলে ব্যবসায় আমি সাইন করতে পারবো না, আমার ব্যবসা বেশি ইস্টাবলিশ হবে না। এটা তো আসলে ইসলাম কখনই গ্রহণ করে না। ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান যেখানে মুসলমানের প্রত্যেকটি কাজ ইবাদত হবে। তো আমাকে আমরা আজকে যেটা আপনি বলেছেন যে আমরা শুধু নামাজ রোজা হজ জাকাতকেই ইবাদত মনে করি, কিন্তু মানুষ মুসলমানের প্রত্যেকটি কাজ যে ইবাদত সেটা আমরা জানিই না। দেখেন আজকে এই জানারও আমাদের আগ্রহ নেই। আমরা দেখেন ইবাদতটা কিন্তু আল্লাহ তাআলার সাথে বান্দার সাথে সম্পর্কিত, কিন্তু আজকে দুনিয়াতে মানুষকে আমরা খুশি করার জন্য বা নিজে ইস্টাবলিশ হওয়ার জন্য, বসকে খুশি করার জন্য, বাবা মাকে সন্তুষ্টি করার জন্য কতটা পন্থা অবলম্বন করলে আমি সাকসেস হতে পারবো সবগুলো আমরা করে নিই, কিন্তু আল্লাহ তাআলাকে কীভাবে আমি রাজি খুশি করবো সেটা আমরা করি না। আজকে আমরা অনেকেই মনে করি যে আমি তো মুসলমানের সন্তান, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ওই দেখে দেখে আমরা ইবাদত করি। যে আমরা আজকে নামাজ কীভাবে শুদ্ধ হয় সেটা আমরা কখনোই কোনো আলিম সাহেবের কাছে, বিজ্ঞ আলিমের কাছে, বিজ্ঞ মোবাল্লিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করি না যে আমি আমার নামাজটা কীভাবে শুদ্ধ করবো বা আমার নামাজটা আদৌ কি শুদ্ধ আছে কি না একটু দেখেন, চেক করেন। কিন্তু দুনিয়াবী ক্ষেত্রে এটা আমরা করে থাকি যে চাকরি করবো, লেখাপড়া করবো। আজকে আমরা যাদের গার্ডিয়ান রয়েছে, অভিভাবক রয়েছে, তারাও এ ব্যাপারে খুবই যত্নশীল যে আমার সন্তানকে কীভাবে দুনিয়াবী ক্ষেত্রে ইস্টাবলিশ করা যায়, ভালো থেকে ভালো পর্যায়ে নিয়ে যাওয়া যায়। যেমন স্কুল কলেজে যখন ভর্তি করিয়ে দেয়, তারা শুধুমাত্র এটা আশা করে না যে আমি স্কুল কলেজে ভর্তি করিয়ে দিয়েছি আমার সন্তান এখান থেকেই সাইন করবে, এখান থেকেই তার সাকসেসনেসটা এসে যাবে। কিন্তু তারা তখন কী করে, স্কুল কলেজে ভর্তি করায়, পাশাপাশি বাসায় টিউটর রাখে, অতিরিক্ত টিচার রাখে, স্কুলে কোচিং করায়, ইত্যাদি ইত্যাদি নিজেরা পর্যবেক্ষণ করে যে সন্তান কি ঠিকমতো লেখাপড়া করছে কি না, তার ম্যাথ ঠিকমতো হচ্ছে কি না, ইংরেজি ঠিকমতো হচ্ছে কি না। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমানের সন্তান আমরা অনেকেই যে নামাজের মাসলা মাসাইল জানি না, কিন্তু বলে যে নামাজ পড়ো, অনেকে অনেকে আছে আমাদের মধ্যে যারা নামাজ পড়ি, মুসলমান এক শ্রেণী আছে যে নামাজই পড়ে না, আর যারা নামাজ পড়ি তাদের মধ্যে কয়েকটা ভাগ আছে যে এক শ্রেণীর মানুষ এরকম আছে যে আমি মুসলমান, আমার নামাজ পড়তে হবে, যাই আল্লাহ তাআলা ফরজ করেছেন নামাজ, নামাজ পড়ি। কিন্তু নামাজে যে মাসলা মাসাইল রয়েছে, নামাজে যে হুকুম আহকামগুলো রয়েছে সেটা জানার প্রতি আমার কোনো আগ্রহ নেই এবং কি কখনো জানার চেষ্টাও করিনি। আর আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা যে সারা জীবন নামাজ পড়ে নাই, বৃদ্ধ হয়ে গেছে, বয়স এখন বেড়ে গেছে, যে হয়তো আমার খুব তাড়াতাড়ি মৃত্যুর সন্নিকটে আমি এসে যাবো, এই অনুশোচনা নিয়ে নামাজ না, এখন একটু মসজিদে না গেলে মানুষ কী বলবে, আমি এখন সমাজে একটা বৃত্তবান একটা মুরব্বী হয়ে গেছি, মানুষ আমাকে সম্মান করে সালাম দেয়, এখন যদি আমি মসজিদে না যাই মানুষ কী বলবে, এই বয়ে আমার কিছু মানুষ নামাজ পড়ে। আর কিছু মানুষ আছে যে হাকিকি অর্থে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার ভয়কে সাথে নিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নামাজের পূর্ণাঙ্গ মাসলা মাসাইল জেনে নামাজকে মহাব্বত করে নামাজ পড়ে। তো আসলে এখন আমরা যারা সাধারণ অর্থে নামাজ পড়ি বা অনেকেই পড়ে, তাদেরকে এই শিক্ষাগুলো প্রয়োজন না? যেমন আমরা যেটা শুরুতেই বললাম যে বাবা মা আমাদের জন্য অনেক টেনশন করে যে কীভাবে আমাদেরকে সাকসেস করানো যায়, কিন্তু আজকাল আফসোসের বিষয়ে বাবা মা এটা চিন্তা করে না যে আমার সন্তানকে নামাজটাও শিক্ষা দিতে হবে। তারা আমাদের স্কুল কলেজে ভর্তি করিয়ে দিয়ে অতিরিক্ত টিচার নিয়োগ করে দেয় যে কীভাবে ম্যাথ, ইংরেজি, পদার্থ, রসায়ন কীভাবে ভালো থেকে ভালো আমি শিখতে আমার সন্তানরা শিখতে পারে, কিন্তু আজকে নামাজের মাসলা মাসাইল, কোরআনে পাকের তিলাওয়াত, এদিকে আমাদের কোনো তারা আমাদের প্রতি নজরও দেয় না এবং কি চেষ্টাও করে না শিখানোর জন্য। তো আমাদের এইগুলো, এই বিষয়গুলো শিখানো দরকার, কারণ আমি দুনিয়াবি যেটাই করবো হয়তো বাবা মাকে সন্তুষ্টি করার জন্য বা নিজেকে সাময়িক সময়ের জন্য, কিন্তু আমার ইবাদতটা হচ্ছে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য।
মোদ্দা কথা হচ্ছে ইবাদত শিখে করতে হবে।
তো এই ইবাদত শেখার জন্য আমাদের আগ্রহ, চেষ্টা,
আগ্রহ থাকতে হবে
এবং গার্ডিয়ানকেও চেষ্টা করতে হবে যে আমার সন্তানকে শিখাবো
আমরা। সবাইকেই আমাদের চেষ্টা করতে হবে। মূলত ইবাদত যদি আমরা নাই শিখি তাহলে তো এইবার পরিপূর্ণভাবে হচ্ছে না। জি আরমান ভাই,
আমরা মুসলমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মতি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হেদায়েতের জন্য আর পথ চলার জন্য দ্বীনের উপরে কীভাবে কায়েম থাকতে হবে সেজন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছে। কোরআনের মধ্যে পুরো হুকুম আহকাম রয়েছে। এক বান্দা যাকে আমি সৃষ্টি করেছি, যাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, যার জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি, যার হেদায়েতের জন্য আমি নবী আলাইহিস সালামকে পাঠিয়েছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি এবং পর্যায়ক্রমে পূর্বে আম্বিয়া আলাইহিস সালাতু সালামকেও পাঠিয়েছি। কেন? যাতে করে আমার বান্দা আমার হুকুম আহকাম মেনে চলে আর সেগুলো শিখে যাতে আমল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন আর হুকুম দিয়েছেন যাতে করে বান্দাকে হেদায়েতের পথে যাতে নিয়ে আসে। আর আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ করেছেন আর ইরশাদ করেছেন কি এই কোরআনের যে হুকুম আকাম আছে এগুলো আমার বান্দাকে আপনি শিখিয়ে দিন। তো বান্দা কিভাবে মা বাবার হক আদায় করবে, প্রতিবেশীর হক কিভাবে আদায় করবে, নামাজ কিভাবে আদায় করবে, হজ কিভাবে করবে, যাকাত কিভাবে দিবে, প্রতিবেশীর হক কিভাবে আদায় করবে, স্ত্রীর কি হক রয়েছে কিভাবে তার হক আদায় করবে, আল্লাহ তাআলার কি হক রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হক রয়েছে,
এগুলো জানার জন্য, শেখার জন্য আল্লাহ তাআলা কোরআনে পাক অবতীর্ণ করেছেন এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এখন কোরআন আমরা পেলাম, তো কোরআনের মধ্যে সব গাইডলাইন দেওয়া আছে, আমি কি সেখান থেকে শিখেছি বা শেখার চেষ্টা করেছি বা কোনো জানেওয়ালার কাছে কি আমি গিয়েছি? যাইনি। অসুস্থ হয়েছি, ডক্টরের কাছে ঠিকই গিয়েছি। কারবার করতে হবে, ব্যবসার মাঠে ফিল্ডে ঠিকই আমি গিয়েছি। বা অন্য কিছু জিনিস প্রয়োজন ছিল, শেখার প্রয়োজন ছিল, আমি কোনো কোম্পানিতে কোনো কারখানায় গিয়ে সেই হুনারটা আমি শিখে নিয়েছি, কিন্তু শিখি নেই কোরআন, শিখি নেই নামাজ, শিখি নেই ওযু, শিখি নেই গুসুল, শিখি নেই জানাজা কিভাবে পড়তে হবে, শিখি নেই কিভাবে ঈদের নামাজ পড়তে হবে।
জানাজা নামাজ পড়তে গেলে ঈদের নামাজ পড়তে গেলে জানাজা নামাজ,
জি। আর শিখি নেই কিভাবে কাজা নামাজটা আমাকে আদায় করতে হবে। তো দেখুন, এত লাইফ, এত জীবন আমি পেলাম, এত বয়স আমি পেলাম, পাওয়ার পরেও যদি রবকে রাজি করে যদি না যেতে পারলাম, তাহলে আমার মতো বড় বোকা আর দুনিয়াতে কেউ হবে না। বুদ্ধিমান সেই আছে আলফেসানি ভাই কে, যে কোরআন শিখেছে, কোরআনের আহকাম জেনে তার উপরে আমল করেছে। এখন দেখুন, আমরা দোয়া করি, তো দোয়া কিভাবে করতে হবে, কি জিনিস চাইতে হবে, দোয়ার যে আহকাম
আদব কি রয়েছে,
আদব কি আছে, দোয়ার আহকাম কি আছে, এটা কি আমরা শিখেছি,
সুন্নাত তরিকা কি রয়েছে।
তো দেখুন, বর্ণিত হয়েছে কি একবার হযরত সাইয়্যিদুন আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে দেখলেন, সে দোয়া চাচ্ছে আল্লাহর তাআলা দরবারে আর বলছে, মাওলা তুমি আমাকে জান্নাতের ডান দিকের কক্ষ, ধবধবে যে কক্ষ রয়েছে মহল, সেটা আমাকে দান করো। তো হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এইভাবে দোয়া করিও না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতে নিষেধ করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে উম্মতের মধ্যে এমন কতিপয় সম্প্রদায় থাকবে যারা ওযু ও দোয়াতে সীমা লগ্ন করবে। তো হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি, তুমি আল্লাহ তাআলার নিকট কোনো নির্দিষ্ট জিনিস এভাবে চেয়ো না, তুমি এভাবে দোয়া করো, মাওলা তুমি আমাকে জান্নাত দান করো, মাওলা তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, তুমি এভাবে দোয়া করো, ওযু এবং দোয়ার মধ্যে সীমা লগ্ন করিও না,
এবং জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া। আর
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউস চাওয়ার জন্য ইরশাদ করেছেন, কিন্তু এখানে আমাকে ডান দিকের ওই বাম দিকের বা ডান দিকের বা অমুক মহলটা আমাকে দাও, আমার জন্য নির্ধারণ করে দাও। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে সীমা লগ্ন করতে বারণ করেছেন। তো দোয়া আমাদেরকে শিখে নিতে হবে, দোয়াতে কি চাইতে হবে,
আপনি
হারাম বস্তু যাতে না চাওয়া হয়।
সীমা লঙ্ঘন করা তো আসলেই আমাদের জন্য ঠিক না, সীমা লঙ্ঘনটা মুসলমানদের জন্য বিপজ্জনক, এটা সব ক্ষেত্রেই, দুনিয়াবী ক্ষেত্রে হোক আর উখরবী ক্ষেত্রে হোক, সীমা লঙ্ঘন আমাদের করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়ার মধ্যে সকল বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাপারটা হুঁশিয়ারি করেছেন, জি।
তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দোয়াতে সীমা লগ্ন করতে নিষেধ করেছেন। এখন অনেক ব্যক্তি মানে দোয়া চায় আর বলে আমার দোয়া কবুল হচ্ছে না। তো ভাই তুমি কি চাচ্ছ, হালাল বস্তু চাচ্ছ না হারাম বস্তু তুমি চাচ্ছ? অনেক সময় মানুষ হারাম বস্তুর দিকে অগ্রসর হয় এবং দোয়ার মধ্যে হারাম জিনিসটা সে চায়,
জি,
অথচ এটা সীমা লগ্ন রয়েছে, হারাম বস্তু যেটা রয়েছে সেটা আল্লাহর দরবারে চাওয়া যাবে না, এটাও গুনাহ রয়েছে। কিন্তু শিক্ষা না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে, কোরআন হাদিসের ইলিম না থাকার কারণে মানুষ এভাবে দোয়া চেয়ে নেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুদের ব্যাপারেও কে, আল্লাহ আমি সুদের টাকা দিয়েছি, হ্যাঁ সে ব্যক্তি টাকাটা দিচ্ছে না, নাউজুবিল্লাহ। তো সুদের টাকাটা আদায় করার জন্য যে সে পেয়ে যায় এর জন্য সে দোয়া করে, এটাও সীমা লগ্ন রয়েছে। এরপরে আমরা যে নামাজ পড়ি, তো নামাজের মধ্যে ছয়টি শর্ত রয়েছে, ষাটটি ফরজ রয়েছে, ৩০টি ওয়াজিব রয়েছে, ৯৬টি সুন্নত রয়েছে, মুস্তাহাব ১৪টি রয়েছে, নামাজের ভঙ্গের কারণ ২৯টি রয়েছে, ২৯ রয়েছে, এবং মাকরুহে তাহরিমা ৩২টি রয়েছে, আর মাকরুহে তানজিহি 33টি রয়েছে। আরও অনেক নামাজের মাসলা মাসাইল রয়েছে, নামাজের আহকামগুলো রয়েছে। আমরা কি এটা শিখেছি বা শিখার জন্য কি আমরা চেষ্টা করেছি বা কোনো জাননেওয়ালার কাছে আমি গিয়েছি, আমি ম্যাথ পারছি না, আমি ব্যাকরণ পারছি না, আমি গ্রামার পারছি না, তো বাবাকে বলি বাবা আমি তো গ্রামার পারছি না আর এই অঙ্কটা আমি বুঝতে পারছি না, আমাকে একটা প্রাইভেটের ব্যবস্থা করে দাও। ওহো আচ্ছা ঠিক আছে, তাহলে প্রাইভেট টিচার ঠিক করলো, কত নেবে? দিন আপনি 3000 টাকা। আপনি তো চীনা পরিচয় লোক আছেন, আপনার কাছ থেকে আর কী বলবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, আগে আমি বলে দিচ্ছি আমি মাত্র 30 থেকে 45 মিনিট সময় দিব। ঠিক আছে, শুধুমাত্র ম্যাথ শেখানোর জন্য আপনি নিজের ছেলেকে টিচার আপনি দিয়ে দিলেন। আচ্ছা ইংরেজি যাতে ভালোভাবে শেখা হয় বা ব্যাকরণ ভালোভাবে শেখা হয় তার জন্য আপনি টিচার দিয়ে দিলেন, আপনি দিলেন ভালো কথা, আপনি শিক্ষা দেন নিজের সন্তানকে। আপনার সন্তান কোরআন শিখেছে? এ নিয়ে কি কোনো ভালো কারি হাফিজ যারা কি শিক্ষা দিয়েছেন কোরআন? কেননা বর্ণিত হয়েছে কেউ যদি নিজের সন্তানকে কোরআন শিক্ষা দেয় তো আল্লাহ তাআলা তাকে আখিরাতে মর্যাদা দান করবে, সম্মান দান করবে এবং তাকে জান্নাতি পোশাকও আল্লাহ তাআলা পরিধান করাবে। তো আমি কি শিক্ষা দিলাম না? নিজের ছেলেকে কোরআন শিক্ষা দিলাম না। আমি বিদেশে যাব, বাবা আমি বিদেশে যাব, ঠিক আছে তো ওই দেশের ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, কোথায় অমুক জায়গায় কোর্স করানো হয়, কত টাকা নেবে? এত টাকা, ঠিক আছে তুমি শিখো। তো অন্য ভাষা আমি শিখছি, আমার রবের কালাম কোরআন আমি শিখছি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শিখছি না। আচ্ছা আমরা মুসলমান আছি, ওযু কয়টি ফরজ রয়েছে, গুসুলের কয়টি ফরজ রয়েছে? মনে করেন আমি নাপাক হয়ে গেলাম, আমি নাপাক হয়ে গেলাম তো পবিত্র কিভাবে অর্জন করব আর কিভাবে পবিত্রতা অর্জন করা হয় আমি কি শিখেছি? আল্লাহ আকবার, আমার এজ হয়ে গেছে 40 বছর 50 বছর 60 বছর। বাপু আমাদের একটা কাফলা গিয়েছিল, একদম রিয়েল একটা গ্রামে আমরা কাফলা নিয়ে গিয়েছিলাম, তো আমাদের সুন্নাত শিখার হালকা হয় এবং নামাজ শিখারও হালকা হয়ে থাকে। তো আমরা গ্রামবাসীকে জড়ো করেছিলাম, সবাই বসেছিল, তো এক ইসলামী ভাইকে আমরা বলেছিলাম ঠিক আছে আপনি আজকে মাসলা মাসাইলগুলো কিছু যে নিত্যদিনের যে মাসলাগুলো রয়েছে তা আপনি শিখান। তো গ্রামবাসীরা সবাই চলে আসলো, ইসলামী ভাই টপিক নিল কি পবিত্রতা কিভাবে অর্জন করা যায়, গুসল ফরজ হলে কিভাবে পবিত্রতা অর্জন করবে সে। তো এভাবে বলতে বলতে শুরু করতে 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 একজন গ্রামবাসী বললো, এক ব্যক্তি বললো, হুজুর আপনি এটা কী বলছেন, গুসল ফরজ হলে এইভাবে গুসল করতে হয়? আমার বয়স তো 60 বছর হয়ে গেল, আমি তো কখনো এভাবে গোসল করি নাই, তাহলে মোর কি হইবে? মানে গ্রামবাসী বলতে মোর কি হবে, তাহলে কি এতদিন মুই কি নাপাকে ছিলাম, এভাবে গ্রামের ভাষায় বলতেছিল। তো মুই তো আজ পর্যন্ত শিখো নাই কিভাবে গোসল করিবার লাগবে, এভাবে বলতে লাগলো। তো আমরা আশ্চর্য হয়ে গেলাম কি দেখেন
60 বছর
সব কিছু তো আমরা শিখেছি কিন্তু পবিত্রতা কিভাবে অর্জন করব তা আমরা শিখিনি। এবং দেখুন অনেকগুলো মহিলা আছে নেল পলিশ লাগায়, নেল পলিশ আছে এটা নাপাক রয়েছে, কারণ তার মধ্যে স্পিরিট থাকে আর সেটা জমে যায়। তো যদি কারো উপরে গুসল ফরজ হয়ে যায় তো নেল পলিশ যতক্ষণ না সে উঠাবে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র
অযু হবে না, গোসল হবে না,
অযু হবে না, গোসল হবে না, নামাজও হবে না। তো দেখুন আমরা এই যে আপনি যে টপিক নিলেন কি শিখে ইবাদত করো, আমি নেল পলিশ লাগালাম আর আমি পবিত্র নেই, আর নামাজ যদি পড়ি তাহলে নামাজের কি অবস্থা হবে? এই জন্য তো যারা অমনোযোগী হয়ে নামাজ পড়ে, নামাজের মাসলা মাসাইল না জেনে যারা নামাজ পড়ে এবং নামাজে যারা হক আদায় করে না, তো কিয়ামতের দিনে তার নামাজকে ফোল্ড করে তার মুখের মধ্যে ছুঁড়ে মেরে দেওয়া হবে।
একবার নিগ্রানের সূরা বলছিলেন যে এক ইসলামী বোন এর বিয়ে হবে আর কি,
জি
তো বিয়ে হবে, এখন বিয়ের সময় তো মেকআপ ইত্যাদি লাগানো হয়, তো মেকআপ লাগানো হচ্ছে, ই করানো হচ্ছে, ইন দি মিন টাইম মাগরিবের নামাজের আজান হয়ে গেল, এখন ওই যেই মেয়ের বিয়ে হচ্ছিল সে নামাজই ছিল, সে জানতো যে নামাজ না পড়লে কী হবে এবং সে জানতো যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং সে শিখেই নামাজ আদায় করছিলেন, তো তার মধ্যে অস্থিরতা কাজ করতে লাগলো যে একদিকে মেকআপ করা হচ্ছে আর একদিকে আমার নামাজের টাইম কোনটা করবে। তো সে হিম্মত করলো যে না আমি নামাজই আদায় করবো। তিনি নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য বললেন, এখন সবাই বলছে যে তোমার মুখে মেকআপ পানি দিলে তো ধুয়ে যাবে, আর এতক্ষণ ধরে এই কাজ করা হলো আর তুমি এই ই করে ফেলবে, এটা তো হয় না। এক এক তো নামাজই তো, গাজা করে নিও পরবর্তীতে পড়ে নিও, কিন্তু ওই ইসলামী বোনের মধ্যে আল্লাহর ভয় ছিল, খোদা বিরতা ছিল, নামাজ না পড়ার যে শাস্তি সে সেটা জানত, সেটা শিখেছে, তাকে মানানো গেল না, সে এভাবেই অজু করে নিলেন এবং মাগরিবের নামাজ তিনি আদায় করলেন, সালাম ফিরালেন, আর সালাম ফেরানোর পরেই তিনি মৃত্যুর কোলে ধরে পড়লেন। চিন্তা করে দেখেন, আমাদের আমাদের মৃত্যু কিন্তু কখন আসে কিভাবে আসে আমরা জানি না, আমরা একটু হলেই আমরা ইবাদতকে ছেড়ে দিই। শায়খ কিরমানির কথা নিশ্চয়ই আরমান ভাই স্মরণ রয়েছে পড়েছেন, শায়খ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই, ওনার সুন্দরী একজন মেয়ে ছিল, তৎকালীন জামানার বাদশাহ ওই মেয়েকে বিয়ে করার জন্য শায়খ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইকে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো বাদশাহ প্রস্তাব দিয়েছেন, নিষেধ কিভাবে করবে, মানা কিভাবে করবে, এত শক্তি সামর্থ্য কোথায় রয়েছে যে একজন প্রজার মেয়েকে বাদশাহ বিয়ে করতে যাচ্ছেন আর বাদশাহ প্রজা না করে দিবে বাদশাহকে, এই সাহস কোথায়, তার গর্দান উড়িয়ে দিবে না? শায়খ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই তার কাছ থেকে একদিন সময় চাইলেন যে আমাকে একদিন সময় দিন। উনি একদিন সময় নিয়ে ওনার মহল্লার মধ্যে ওনার রাজ্যের মধ্যে ঘুরতে লাগলেন, মসজিদে মসজিদে মেয়ের জন্য পাত্র খুঁজছেন। টু দ্য পয়েন্ট আরমান ভাই, মসজিদে পাত্র খুঁজছেন, কোনো ঘটকের কাছে নয়, মসজিদে। উনি বললেন যে আমি আমার মেয়ের পাত্র খুঁজতেছি মসজিদে মসজিদে, মসজিদে নামাজ পড়তে যেতেন এবং খুঁজতেন যে কোনো পাত্র পাওয়া যায় কিনা। হঠাৎ করে এক মসজিদে নামাজ আদায় করলেন, দেখলেন যে এক যুবক সে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করছেন, বিনীতভাবে বিনয়ীভাবে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করছেন, দোয়া করছেন, তার পছন্দ হয়ে গেল এই যুবককে। নামাজ শেষ শায়খ কিরমানি রহমতুল্লাহ অনেক বুজুর্গ অনেক বড় আল্লাহর বলেছিলেন, বললেন যে হে যুবক তুমি কি বিয়ে করেছ? যুবক জবাব দিলেন যে আমি তো গরিব মানুষ, আমাকে কে মেয়ে দিবে, না আমি তাকে খাবার দাবার ঠিক মতো খাওয়াতে পারবো, ভরণ পোষণ দিতে পারবো। শায়খ কিরমানি রহমতুল্লাহ আমি দিব। তো শায়খ কিরমানি রহমতুল্লাহ আলাই ওই যুবকের সাথে তার মেয়ের বিয়ে দিলেন, সুগন্ধি দিলেন তাও নিজে এবং কিছু আপনার
রুটি এবং কিছু তরকারি
দিয়ে দিলেন। তো বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে শায়খ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাই এর মেয়েকে ওই যুবক তার বাড়িতে নিয়ে গেলেন। আচ্ছা, মেয়ে যখন প্রথম রাত তিনি অস্থির হয়ে গেলেন যে আমি এখানে থাকব না, তো যুবক বলতে লাগলেন আমি আপনার আব্বুকে আগেই বলেছিলাম যে আমার মতো গরিবের ঘরে আপনার মেয়ে থাকবে না, তারপরেও তিনি না করলেন না, জোর করলেন, আমি বিয়ে করলাম, এখন সেই ফলাফল জিরো, আপনি চলে যাবেন। তো শায়খ কিরমানি রহমতুল্লাহ তাআলা আলাইয়ের মেয়ে তিনিও নেককার ছিলেন, বুজুর্গের ঘরে তো নেককারি, নেককারের ঘরে নেককারি হবে। তো তিনি বললেন যে আমি এজন্য যাচ্ছি না যে আপনি গরিব, আমি এজন্য যাচ্ছি যে আপনার ওখানে ওই যে রুটি রাখা আছে, যেই ঘরে আমার আব্বা তো বলেছিলেন যে আপনি নেককার পরহেজগার আল্লাহর উপর তাওয়াক্কুলকারী আল্লাহকে ভয়কারী, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার ঘরে আবার এই এক অক্তের খাবার কেন থাকবে, সে তো আল্লাহর উপর ভরসাকারী হবে। তো যে ঘরে রুটি থাকতে পারে আগামী ওয়াক্তের জন্য সে ঘরে আমি থাকবো না, হয় রুটি থাকবে নয় তো আমি থাকবো। তো ওই বুজুর্গ আহমদুল্লাহ আল্লাহ পাকে শুকরিয়া জ্ঞাপন করলেন, বললেন যে আমি এটা সাহেরির জন্য রাখছিলাম যে আগামী দিন রোজা রাখবো। তো তিনি তৎক্ষণাৎ ওই রুটিকে সাদাকা করে দিলেন। চিন্তা করে দেখুন আমাদের সমাজের অবস্থা আর এই বুজুর্গানে কিরামের জীবনের অবস্থা দেখুন, আরমান ভাই থেকে কি বলবেন?
এখানে একটা প্লাস করব বাপু, সেই শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি, তৎকালীন যুগের বাদশাহ ছিলেন তিনি, আর তার যে ডটার মেয়ে ছিল সেও নেককার ছিলেন, পরহেজগার ছিলেন, নামাজে ছিলেন এবং আল্লাহ তাআলার উপরে ফুল তাওয়াক্কাল করতেন। আচ্ছা, বাবা হয়ে মেয়ের জন্য পাত্র কি করছেন, তালাশ করছেন, কোথায় গিয়ে? কোনো ব্যবসা মার্কেটে না, কোনো অফিসে গিয়ে না, কোনো শহরে গিয়ে না, কোথায় তালাশ করছেন? মসজিদে বর তালাশ করছেন। এখানে একটা খুবই বড় একটা কথা, বর তালাশ করছেন মসজিদে গিয়ে। আর কোন যুবককে পছন্দ করলেন?
যিনি ইবাদত পরিপূর্ণ বা সঠিকভাবে করতে পারছেন,
তাকেই পছন্দ করলেন এবং প্রস্তাব দিলেন। আজ আমরা ঘটককে ডাকি, ঘটককে ডাকার পরে বলি একেবারে সরকারি যে চাকরি করে, হ্যাঁ, সে যাতে হতে হবে এত ফিট লম্বা, হতে হবে গোল গাল, চেহারা হতে হবে ফর্সা, হতে হবে চোখগুলো যাতে ভালো হয়, একেবারে সুন্দর হ্যান্ডসাম হওয়ার দরকার, আর টাকাওয়ালা টাকাওয়ালা হওয়ার দরকার। হ্যাঁ, কমসে কম দুইতলা তো বিল্ডিং মাস্ট বি থাকা দরকার।
এখানে আরেকটা বলবো আপনাকে, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আমাদের কাছে প্রশ্ন আসে, হুজুর সরকারি চাকরিজীবী ছেলে যেন পেয়ে যায় এর রুহানি চিকিৎসা দেন।
জি,
তো আরেক জায়গাতে এটা আমাকে আমার সাথে শেয়ার করছেন এক ইসলামী ভাই, তিনি বলতে লাগলেন যে 2 বছর হয়েছে তিনি বিয়ে করেছেন, এখন ঘটক সে এক মেয়ের ফ্যামিলি থেকে এই বলে বলে টাকা আনছে এই ছেলের সাথে তার মেয়ের বিয়ে করিয়ে দেবে। ওই ছেলেকে মেয়ের পরিবার খুব পছন্দ করেন, যাতে করে ওই ছেলের কাছেই মেয়ে বিয়ে দিতে পারে, সেজন্য ঘটক তাদেরকে আশা দিচ্ছে, আশা দিতে 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 প্রায় লাখের উপরে তার দিক থেকে টাকা নিয়েছে। 2 বছর পর সেই ফ্যামিলি জানতে পেরেছে যে এই ছেলের বিয়ে অলরেডি 2 বছর আগেই হয়ে গেছে।
আল্লাহ,
এখন চিন্তা করেন আমাদের সমাজের অবস্থা। তো বলছিলাম ইবাদত শিখে করার জন্য শায়খ কিরমানির কথা এজন্যই আসছে যে তিনি পাত্র নির্বাচনের ক্ষেত্রে ইবাদত যিনি শিখে করেছেন তাকেই নির্বাচন করেছেন।
এখানে একটা কথা আছে, তো ঘটকের শর্ত দেওয়া হয় এমন ফেস হতে হবে, সরকারি চাকরিওয়ালা হতে হবে, বাড়ি কমসে কম 2তলা বিশিষ্ট হতে হবে, জমি জায়গা থাকতে হবে, প্রপার্টি থাকতে হবে, বাবা নিজের মেয়ের জন্য পাত্র তালাশ করছে এবং ঘটকে লাগিয়ে দিয়েছে অনেকগুলো শর্ত। বাবা কি দেখেছে সে যে চাকরি করছে বা সরকারি চাকরি সে করছে, তো সে টাকা আরও কীভাবে অর্জন করছে, বৈধভাবে কি অবৈধভাবে, বা বাবা বলে কি বড় ব্যবসায়ী হওয়া উচিত, তো যার সাথে বিয়ে দিচ্ছে ছেলে কি হারাম খায় নাকি হালাল খায়?
আচ্ছা, হালাল হারাম তো আছেই, এটা তো আমাদের ই করতেই হবে। এখানে আরেকটা জিনিস রয়েছে।
জি,
আচ্ছা, মেয়ের বয়স মনে করেন 18, এখন তিনি সরকারি চাকরিজীবী ই করলেন, দেখলেন এখন পুরো ফান হয়ে গেল, পরবর্তীতে দেখা গেল যে আপনার যে ছেলে ছিল তার বয়স 50+ আর মেয়ের বয়স 18, এখন এখানে তো কুফু মেলেনি। এখন লাস্টে বিয়ে হওয়ার পরে এখন দেখা যায় যে দোদুল্যমান অবস্থায় যে মেয়ে দিব কি দিব না, মেয়ে ঘর করবে কি করবে না, মানে বিশাল একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় সমাজের মধ্যে, এরকমও চলছে। অর্থাৎ এই যে ই হচ্ছে, মানে কুফু না মিলিয়ে ওই যে অন্ধ চাকরির উপর অন্ধ অথবা টাকার উপর অন্ধ হয়ে পরবর্তী যখন বিয়ে হয়ে যাওয়ার পরে পশ্চলানোটা, শুধু সরকারের চাকরি দেখলেই হবে না, আরো তো দেখুন এগুলো দেখা অন্যায়
না। চাকরি নিয়ে শুধু না, এখন অনেক ব্যবসায়ী খোঁজে, টাকাওয়ালা খোঁজে, কিন্তু দেখে না কি সে বৈধভাবে টাকা অর্জন করছে কি অবৈধভাবে টাকা অর্জন করছে, সে সুদ খায় কি ঘুষ খায় কি নাজায়েজ পথ থেকে টাকা অর্জন করে। এগুলো বর্তমান কিছু, সবাই না, কিছু মা বাবা রয়েছে তারা এই দিকে দেখে না কি সে হালাল পথে টাকা অর্জন করছে কি না, বা শুধু মেয়েকে টাকাওয়ালা দিলেই হয়ে যায়, পরের দিন দেখা যায় কি মেয়ে ঘরে চলে এসেছে। তো এই জন্য মা বাবার উচিত যাতে নেক বর যাতে তালাশ করে।
এখানে দেখুন আপনি টাকাওয়ালা অথবা সরকারি চাকরিজীবীওয়ালা খুঁজবেন, খোঁজাটা কিন্তু অন্যায় না, আপনি খুঁজতে পারেন, কোনো সমস্যা নেই, ইসলামের কোনো নিষেধ নেই। হাদিসে পাকের মধ্যে আসছে তোমরা পাত্র খুঁজো, 3টা অপশন দিয়েছেন, লাস্ট অপশনে বলেছেন তোমরা নেককারকেই, বংশমর্যাদাও বলা হয়েছে, টাকাওয়ালাও বলা হয়েছে এবং নেককারও বলা হয়েছে, এই 3টা জিনিসই খুঁজতে বলা হয়েছে। কিন্তু পরক্ষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জবানে মোবারকা থেকে ইরশাদ করেছেন যে তোমরা নেককারকে তরজিহ দিবে, পরহেজগারকে প্রাধান্য দিবে, এটা বলা হয়েছে। তো আমরা এই কাজগুলো করি, নেককার পরহেজগার তো ইবাদত করেন, ইবাদত শিখে করেন, শিখে করেন বিধায় তো তিনি নেককার হয়েছেন, পরহেজগার হয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুক। অনেকগুলো অনুরোধ ছিল রাজা ভাই, আরও কিছু অনুরোধ এসেছে। হে শাহেন শাহে মদিনা আসসালাত ওয়াসালাম এবং মানকাবাতের কথাও এসেছে, আর কল আরও রয়েছে, আমরা একটু কলও নিয়ে নিই একসাথে। আমরা ইনশাল্লাহ সময়ও আস্তে আস্তে করে চলে যাচ্ছে, কলগুলো একসাথে আমরা শোনানোর চেষ্টা করব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মানি, নওগাঁ জেলার রায়নগর থানা থেকে বলছিলাম। সম্ভব অনুষ্ঠান হচ্ছে, আমি সব সময় দেখতে ভালো লাগে, যেমন অনেকটা পরিবর্তন হয়ে গেছে ইনশাল্লাহ। মাদানী সালেনের সকলকে ভালো রাখুক আল্লাহ।
পরিবর্তন হয়েছেন শুনে আমাদেরও খুশি লাগছে যে আল্লাহ পাক হয়তো আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই মাদানী চ্যানেল বাংলার কথাগুলো কবুল করেছেন। বিধায় মানুষ কি পরিবর্তন হচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটাও মাদানী চ্যানেল অনেক বড় অ্যাচিভমেন্ট। আপনি নিজেও পরিবর্তন হয়েছেন, অপরকেও পরিবর্তন হওয়ার সুযোগ করে দিন। কিভাবে? আপনি দাওয়াত দিন মাদানী চ্যানেলকে দেখার জন্য। জি, নেক্সট কল। সারিবদ্ধ হয়ে আপনার রজবের সাতাইশে মেরাজের কালাম। আচ্ছা, নেক্সট।
আমার নাম মোহাম্মদ তালাবে, কুমিল্লার। মাদানী চ্যানেল দেখি, আমার খুব ভালো লাগে কথাগুলি, আমার পরিবারের সবাই দেখে। আগে বন্ধ ছিল চ্যানেলটা, জন্য দেখতে পারি নাই, এখন আবার দেখি আমার চ্যানেলটা, খুব ভালো লাগে। আমি একটি নাতের আসল শুনতে চাই, সেটি হলো তার লাগিয়া কান্দরের মত তার লাগিয়া বান্ধ।
আচ্ছা, দেখি যেগুলো যেগুলো আপনার সম্ভব হবে ইনশাআল্লাহ তাআলা আহমদ দাদা ভাই শোনাবেন। জি,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কেউ নেই
جہاں تباہ ہو دور آقا تباہ ہو دور تباہ ہو دور اللہم صلی علی سیدنا محمد اللہم صلی علی سیدنا ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর ওসমান আলী আবু বকর উমর ওসমান আলী সব সাহাবী কে মোরা যে ভালোবাসি সব সাহাবী কে মোরা যে ভালোবাসি 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 প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি আমরা আল্লাহ আর নবীকে ভালোবাসি ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ইনশাআল্লাহ হবে মোদের পার তরি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার প্রিয় নবী করো পূরণ আশা সবখানে তুমি গেলে শানো শোকতে সিদরাতুল মুনতাহা জান্নতে আরশে সবখানে গেলে তুমি শানো শোকতে Yeah.
সময়ও সংকীর্ণ রয়েছে, ইবাদত শিখে করুন মাইনুদ্দিমাই, শেষ পর্যায়ে আমরা রয়েছি একেবারে।
সাইদুনা আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম গফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, মানুষের মাঝে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে।
জি,
তো ইরশাদ করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম, নামাজ চোর কে? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করেন, ওই ব্যক্তি যে নামাজ চোর হচ্ছেন ওই ব্যক্তি যে রুকু সেজদা পরিপূর্ণভাবে আদায়
করে।
এখন আমাদের মাঝে অনেককেই দেখা যায় এই অভ্যাসটি রয়েছে যে রুকুর আহকাম কি, রুকুতে গিয়ে কতক্ষণ সময় থাকতে হবে, সেজদাতে গিয়ে কতক্ষণ সময় আমি স্থিরভাবে থাকতে হবে, না হয় আমার সেজদা পরিপূর্ণ হবে না, আমার নামাজ, আর যদি সেজদাই না হয় তো আমার নামাজই হবে না। তো বিশেষ করে আমাদের সমাজে যারা একটু বয়োজ্যেষ্ঠ রয়েছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের ব্যাপারে এটা বেশি লক্ষ্য করা হয় এবং তারা এটাও বলে থাকে যে আমি শিখি নাই, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ওলামায়ে কারাম বলেন যে যে ব্যক্তি না শিখে আমল করে তার জন্য ডাবল শাস্তি রয়েছে, তার জন্য ডাবল প্রশ্নবিদ্ধ রয়েছে যে আপনি কেন শিখেন নাই আর কেন ওই না শিখে আমল করেছেন। এই জন্য আমাকে শিখতে হবে যে ইবাদত আমি করব, শিখে করব। তো এমনি করে না, যেমন সামনে রমজান আসছে, এই রমজানের রোজার ব্যাপারও আমাদের এরকম অসংখ্য মানুষকে লক্ষ্য করা যায়, বিশেষ করে যারা গ্রামের অঞ্চলে আগেকার দিনে রয়েছেন, বয়োজ্যেষ্ঠ রয়েছেন, তারাও সেহেরি কখন করব। অনেকে অপেক্ষা করে, মনে করে যে ফজরের আজান যখন যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সেহেরির টাইম রয়েছে, তো তারা খাবার খেতেই থাকে। এভাবে করলে তো দেখা গেছে অনেক সময় ফজরের আজান হয়ে যায়, তারপরে খাবার বন্ধ করে, তারপরে একটু খেয়ে নেয়, ওই আজান চলতেছে, এক মসজিদে দিছে আর এক মসজিদে দিয়ে নেক, ভালো করে দেখা যাচ্ছে না। আর অনেকে ধারণা এটাও রয়েছে যে শরীরের পশম তো দেখা যাচ্ছে না, পশম দেখে গেলে হয়তো তারপরে আমি সেহেরি খাওয়া বন্ধ করবো। তো এগুলো তো আসলে এইভাবে যদি আমরা করে সেহেরি খেয়ে রোজা রাখি, ওই রোজা আল্লাহ তাআলার দরবারে কখনই কবুল হওয়ার যোগ্যতা রাখে না শরীয়তের হুকুমে প্রথমত, কারণ আমি যে শরীয়তের রোজা রাখার সেহেরি খাওয়ার একটা সময় নির্ধারণ করা আছে। এমনি করে আমরা জাকাত প্রদান করে থাকি, এই জাকাতের মাসলা মাসলা আমরা জানি না, অনেকেই দেখা গেছে কয়েক কোটি টাকার মালিক 40-50-100 কাপড় লুঙ্গি ইত্যাদি ইত্যাদি দিয়ে দেয় যে আমার জাকাত আদায় হয়ে গেছে, বা 10,000-50,000 টাকা দিয়ে দিল, কিন্তু তার দেখা গেছে তার জাকাত এসেছে কয়েক লক্ষ টাকা, সে জাকাত দিয়েছে 50,000 টাকা, তো এই তার জাকাত হয়ে গেছে। জাকাতের হক্ত সে জানে না, মাসলা মাসাইল জানে না, এটা তা আকাম জানা দরকার। আবার অনেক বিশেষত অনেকে দেখা যায় যে আমরা আমাদের মধ্যে একটা ধারণা এটা রয়েছে যে রমজান আসলে হয়তো জাকাত দিতে হবে, কিন্তু ইসলামী শরীয়তে তো সেটা বলে না, যে জাকাত নিসাবে মালিক যিনি রয়েছেন এক বছর পূর্ণ হবে, যখন থেকে আমার কাছে এক বছর পূর্ণ হয়ে যায় তখনই আমার উপর জাকাত ফরজ হয়ে যাবে। তো অনেকে দেখা যায় রমজানের পূর্বেই জাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু সে এই রমজানের অপেক্ষায় থাকে, আর আল্লাহ তাআলা না করুক সে যদি এই রমজানের পূর্বেই মারা যায় তো তাকে জাকাত অনাদায়কারী হিসেবে গণ্য করা হবে। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাকে বলবো যে আপনিও আপনার এই জাকাত, নামাজ, বিভিন্ন মাসলা মাসাইলগুলো জানার চেষ্টা করুন, আর আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল এই মাসলা মাসাইল, এই দিন শিক্ষার ব্যাপারে একটি অন্যতম মাধ্যম হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী মহল, দাওয়াত ইসলামের দিনী মহল। তো আমরা যদি দাওয়াত ইসলামের বিভিন্ন কোর্সের মাধ্যমে কাফেলার মধ্যে অংশগ্রহণ করি তো ইনশাআল্লাহ আমরা এগুলো শিখতে পারবো। আসছে রমজান, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে খুব সন্নিকটে রমজান রয়েছে, এই রমজান আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় পুরো সমগ্র বিশ্বের মধ্যে প্রায় পাশাপাশি আমাদের বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলেও আমাদের এক মাসের ইতেকাফ হয়ে থাকে, 10 দিনের ইতেকাফ হয়ে থাকে, যেখানে আমাদেরকে এই দিনী বিষয়গুলো শেখানো হবে। তো আমি আপনাদেরকে দাওয়াত দেবো মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনারা যারা এখন থেকে রমজান নিয়ে ভাবছেন যে রমজানটা কীভাবে আমি অতিবাহিত করব, তো তাদেরকে জন্য একটা সুবর্ণ সুযোগ হচ্ছে দাওয়াত ইসলামী এই এক মাসের ইতেকাফ। ইনশাআল্লাহ আপনি এই তরবিয়তে ইতেকাফের মধ্যে অংশগ্রহণ করুন, আপনার দিনী মাসলাগুলো জানতে পারবেন, আমল সংশোধন হবে, নামাজকে পরিশুদ্ধ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামী মাদানী মহলে ইস্তিকামত দান করুন।
আমিন 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 আমিন। সময়ে একেবারে শেষের দিকে আমরা আরমান ভাইয়ের কাছে যাব, লাস্ট কিছু কথা শুনুন ইনশাআল্লাহ।
শিখে
শিখে ইবাদত করবে, কিভাবে শিখবে, কোথায় শিখবে, কেন শিখবে,
জি
লাস্ট
দেখুন যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তো হয়তোবা পরিপূর্ণ আমরা সেই বিষয়ে আলোচনা করতে পারিনি। এখানে নামাজ আছে, ওযু আছে, গোসল আছে, হজ আছে, যাকাত আছে, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত রয়েছে, কোরআন শিক্ষা রয়েছে, মুসাফিরের নামাজ রয়েছে, জানাজার নামাজ রয়েছে। আরো অন্যান্য হুকুম আহকামগুলো রয়েছে যা আমাদের উপরে শিখা ফরজ রয়েছে। তো অনেক বয়সও হয়ে গেছে, এখন আমরা কোথায় শিখব? দাওয়াত ইসলামের মদিনী পরিবেশে মদিনী কাফলাতে নামাজ, ওযু, গোসল, কাজা নামাজ, সফরে কীভাবে নামাজ পড়তে হবে তা শেখানো হয়ে থাকে। কোরআন শিখব কোথায়? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মদিনী পরিবেশে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, সৈয়দপুরেও আছে, রংপুরেও আছে, ঢাকাতেও আছে, চিটাগংয়ে রয়েছে, রাজশাহীতেও রয়েছে, বরিশালও রয়েছে, খুলনাতেও রয়েছে। আলহামদুলিল্লাহ, যারা বয়স্ক হয়ে গেছে, কোরআন শিখতে পারিনি, তাদেরকে দাওয়াত ইসলামই কোরআন শিক্ষা দিচ্ছে। এশা নামাজের পরে 41 মিনিটের কোরআন শিক্ষা দিয়ে থাকে। তো যারা কোরআন শিখেনি, দাওয়াত ইসলামের মদিনী পরিবেশে ফি সাবিলিল্লাহ টাকা ছাড়াই আপনি কোরআন শিখতে পারবেন। এরপর ইতিকাফের কথা বলা হয়েছে, 30 দিনের ইতিকাফ। কেউ যদি ইতিকাফ করতে চায় তো দাওয়াত ইসলামের মদিনী পরিবেশে আপনি ইতিকাফ করুন, ইনশাআল্লাহ কোরআনও শিখতে পারবেন, নিত্যদিনের যে মশলা মশাইলা রয়েছে তাও আপনি শিখে নিতে পারবেন। দামেশকের মসজিদে এক ব্যক্তি হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল যে আমি শুনেছি আপনি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমুক হাদিসটি বর্ণনা করেন, আমি মদিনা থেকে দামেশকে এসেছি। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যারা ইলিম শিখার জন্য, দীন শিখার জন্য যারা ঘর থেকে বের হয়, তো আল্লাহ তাআলা পথে যখন সে চলে তো তাকে আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাতে চলায়।
সুবহানাল্লাহ,
জমিন ও আসমান এমনকি দরিয়ার মাছও তার জন্য ইস্তেগফার করে। তো আমাদের উচিত হবে যাতে আমরাও ইলিম শিক্ষা অর্জন করি। যারা ইলিম শিক্ষা অর্জন করবে তো আল্লাহ তাআলা তার উপরে রহমত অবতীর্ণ করবে, তাকে জান্নাতের পথে চলাবে, জমিন ও আসমানবাসী এমনকি সমুদ্রের মাছও তার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিখে আমল করার তৌফিক দান করুন।
আমিন আমিন। আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল, আশা করছি আমরা কিছুটা হলে অনুধাবন করাতে পেরেছি যে আমাদের ইবাদত কতটা শিখা দরকার, নামাজ শিখা দরকার, কিভাবে আমরা রুকু করব, কিভাবে সিজদা করব, আচ্ছা সিজদার সময় আমাদের পা কিভাবে থাকবে, দাঁড়াবো তো কিভাবে দাঁড়াবো, হাত কোথায় বাঁধবো, কনফিউশনের মধ্যে আমরা পড়ে যাই অনেকেই। তো এগুলো শেখা দরকার। যাকাত আদায় করলে তো কত টাকা হলে যাকাত দিতে হবে, কোথায় যাকাত দিব সেটাও আমাদের জানা দরকার। রোজা আসছে, তো রোজা ভঙ্গ হওয়ার কারণগুলো কী কী রয়েছে, কী কী কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, সেগুলো কি আমাদের জানার প্রয়োজন নেই? নিঃসন্দেহে রয়েছে। জানাজা নামাজ, ঈদের নামাজ, এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। ছোটো বাচ্চাদের জানাজা নামাজ আপনি কীভাবে পড়বেন, মহিলাদেরটা কীভাবে পড়বেন, পুরুষদেরটা কীভাবে পড়বেন, কী দোয়া পড়বেন, তো এগুলো আমাদের জানার প্রয়োজন রয়েছে। সুন্নতগুলো জানার প্রয়োজন রয়েছে, ওয়াজিবগুলো জানার প্রয়োজন রয়েছে। তো এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা আল্লাহ পাকের নিকট কী জবাবদিহি করব? আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য, তার রিয়াজত করার জন্য। হুজুর গোসি পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদারজাত ওলি ছিলেন, মায়ের পেট থেকেই ওলি, তারপরেও তিনি ইবাদত করেছেন। ঝড় হতো, বৃষ্টি হতো, যাই হতো না কেন আমি পড়ালেখা বন্ধ করতাম না। তো শিক্ষার কোনো শেষ নেই। দাওয়াত ইসলামী তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মতো, যারা এখনও মনে করছেন যে আপনি এখন বড় হয়ে গিয়েছেন তো শিখবো কীভাবে, মাদ্রাসায় ভর্তি হবো কীভাবে, কোনো সমস্যা নেই। আমাদের কিছু শর্ট কোর্স রয়েছে, শর্ট কোর্সগুলো আপনি করুন, একটু সময় করুন, সময় দিয়ে 7 দিনের নামাজ কোর্স, 1 মাসের কোরআন কোর্স, এই 1 মাসে ইতিকাফ হবে আমাদের, এখানে কোরআন শেখানো হবে, 63 দিনের তরবিয়ত কোর্স হয়ে থাকে, তো এই কোর্সগুলো যদি আমরা করি। পাশাপাশি আমাদের অনলাইন কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, অনলাইন কিছু কোর্স রয়েছে, মাদানী কায়দা কোর্স রয়েছে, অনেকগুলো কোর্স রয়েছে। আপনি আমাদের ওয়েবসাইট www.dawatislami.net ভিজিট করলে quranteacher.com রয়েছে, এর মধ্যে আপনি কোর্সগুলো দেখতে পাবেন, এই কোর্সগুলো করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত শিখে করার তৌফিক দান করুন। যদি ইবাদত শিখে না করি তাহলে এগুলো কবুল হবে না, মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে কাল কিয়ামতের দিন, তখন আমরা আফসোস করব, আফসোসের অন্ত থাকবে না। তো আফসোস যেন করতে না হয়, আমরা যেন সকলে মিলেমিশে শিখে ইবাদত করতে পারি, এটাই দাওয়াত ইসলামী চায়। দাওয়াত ইসলামী সঙ্গ দিন, মাদানী সঙ্গের সঙ্গ দিন, ইনশা আল্লাহ তাআলা আমরা আস্তে আস্তে করে শিখবো ইনশা আল্লাহ তাআলা। শেখার কোনো শেষ নেই, শেখার কোনো বয়স নেই, এটা মনে রাখতে হবে। যেই বয়স সেই বয়সে আমরা শিক্ষা গ্রহণ করব। কোরআন করিম যিনি শিখে নিয়েছেন তার জন্য একটি সওয়াব, যিনি শিখছেন অর্থাৎ যিনি শিখছেন এখন তার জন্য দুটি সওয়াব। চিন্তা করে দেখুন কোথায় পাবেন এই সওয়াব, যে আপনি পারেন না তারপর আপনাকে ডবল টাকা দেওয়া হবে, আর আপনি পারেন আপনাকে যেটাই এটা দিতে হবে। একমাত্র ইসলামের মধ্যে আল্লাহ পাক আমাদের উপর দয়া করেছেন যে কোরআন, এটার কোরআন শেখার ব্যাপারে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যেই এগুলো বলা হয়েছে। তো আমরা কোরআনুল কারিম শিখি, আমরা নামাজ শিখি, রোজা শিখি, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত শিখে করা তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই, সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের অন্যান্য অনুষ্ঠানমালা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসুন আমরা দাঁড়িয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাতু সালাম দিই।
Ya Nabi Salam Alayka Ya Rasul Salam Alayka Ya Habib Salam Alayka Salawatullah Alayka Ya Nabi Salam
সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। والسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।